जय श्री राधे। हे राधे, हे करुणामयी श्री राधे। সকলকে রাধে রাধে। আমরা প্রতিদিনের ন্যায় আজও অতি অদ্ভুত, অতি দিব্য, অতি মহিমান্বিত সর্বশ্রেষ্ঠ যে প্রেম ভক্তি, যা আমরা শ্রীমতী রাধা ঠাকুরানী সহ অন্যান্য গোপীদের নিকটে শ্রবণ করছিলাম, যে কৃষ্ণ শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যে আরতি, যে উল্লাস, সেটা কেমন হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যে প্রকার চেষ্টা, উল্লাস, উদ্যম, এটা জানতে হলে এই ব্রজধামের শ্রীকৃষ্ণের নিত্য প্রেয়সী রাধারানী এবং তার সখীদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি বা শ্রীকৃষ্ণ ভজনের প্রতি কেমন অনুরাগ হওয়া দরকার, সেটা আমরা শিখব কাদের থেকে? গোপীদের কাছ থেকে, শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে। প্রভুর উপাসনা করছি, করব, হচ্ছে, হবে, এইরকম ভাবনা রাখলে হবে না। প্রভুকে প্রাপ্ত হতে হলে কি করতে হবে? নিজের মধ্যে উৎসাহ, উদ্যম বাড়াতে হবে। হচ্ছে, হবে, করছি, করব, আজ নয় কাল, এই প্রকার ব্যক্তিরা প্রভুকে প্রাপ্ত হতে পারে না। তবে এটা ঠিক, কিছু না করার থেকে কিছু করা ভালো, এটা তো সত্য কথা। কিন্তু আমাদের প্রত্যেককে মনের উদ্যমকে বাড়াতে হবে, তাতে আপনি আধ্যাত্মিক জগতে যান আর সাধারণ জগতে যান, যে কোনো জায়গাতেই যদি আপনি উন্নতি সাধন করতে চান তাহলে আপনাকে উদ্যম বাড়াতে হবে, আগ্রহ বাড়াতে হবে। তা না হলে না তো আপনি আধ্যাত্মিক জগতে উন্নতি করতে পারবেন আর না তো ইহ জগতে আপনি উন্নতি সাধন করতে পারবেন, কোনোটাই হবে না। তাই আপনি যেটাই করুন না কেন, প্রকৃতপক্ষে ঈশ্বরের উপাসনা করাই শ্রেষ্ঠ। তথাপি আপনি যে কোনো কর্মই করুন না কেন, তাতে আপনার দরকার উদ্যম। শাস্ত্রে কিন্তু বারংবার অলস ব্যক্তিদিগকে ভীষণ ভীষণভাবে নিন্দা করেছেন। অলস ব্যক্তিরা তারা জীবনে কোনো উন্নতিই করতে পারবে না, তাতে স্পিরিচুয়াল লাইফ হোক বা ম্যাটেরিয়াল লাইফ হোক। উন্নতি করতে হলে আমাদের মধ্যে যে অলসতা আছে তা ত্যাগ করতে হবে। অলস ব্যক্তিরা শাস্ত্রে বলছেন এরা হচ্ছে পৃথিবীর ভার স্বরূপ। অলস ব্যক্তিরা এরা কোনো অবস্থাতেই কিছু করতে পারে না, তাদের জন্মটাই বৃথা। তাই শাস্ত্রে অলস ব্যক্তিদিগকে অনেক নিন্দা করেছে। তাহলে আমাদের সর্বপ্রথম যদি কিছু করতে হয় তাহলে অলসতা আলস্য ত্যাগ করে সব কিছুতে উদ্যমের সঙ্গে লেগে পড়তে হবে। নীতিশাস্ত্র বলছেন উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথই, কেবল মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করলাম আমি এটা করব ওটা করব সেটা করব, কাজের বেলায় কিছু নেই। ইয়ম্বিদ ব্যক্তিরা সারাটা জীবনই অন্যের দ্বারস্থ হয়ে, অন্যের প্রতি ডিপেন্ডেড হয়ে তারা দুঃখ ভোগ করে থাকে। তাই নীতিশাস্ত্র এবং ভাগবত শাস্ত্র বলতে চাইছেন যে তোমার মধ্যে উদ্যম বাড়াও। দেখুন আমরা কিন্তু কেউ কোনো অংশে কম নই, কেন বলছেন আমরা সেই পরম পিতা শ্রীকৃষ্ণের অংশ। সুতরাং প্রভু আমাদের মধ্যে সর্বশক্তি দিয়ে রেখেছেন, সেটাকে জাগ্রত করতে হবে। যেমন প্রাতকালে ওঠা, সূর্য উদয় হওয়ার পূর্বে ওঠা, তাতে আপনি সাধু ভক্তদের নয় সমস্ত মানবের জন্য বলছেন। যারা সূর্য উদয়ের পূর্বে বিছানা ত্যাগ না করে তাদের সেই সৌভাগ্যগুলো তারাও ঘুমিয়ে পড়ে। তাই সমস্ত বিদ্যার্থী মিন্স স্টুডেন্ট সাধক এরা সব প্রাতকালেই ওঠে। যে সমস্ত সাধকেরা এবং বিদ্যার্থীরা স্টুডেন্টস যারা প্রাতকালে উঠে অধ্যয়ন না করে তাদের কিন্তু ফলাফল মিন্স রেজাল্ট কখনো ভালো হয় না। তাই প্রত্যেককেই প্রাতকালে উঠে নিজ নিজ সাধনা করা উচিত। সাধনা মানে এই নয় যে ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের উপাসনা শ্রেষ্ঠ, কিন্তু যারা ইহ জগতের বিদ্যা অভ্যাস করছেন তাদেরকেও প্রাতকালে উঠে ঈশ্বরের উপাসনা এবং যারা বিদ্যার্থী বিদ্যা অধ্যয়ন করা উচিত। তা না হলে তাদের ভাগ্যটাই শুয়ে যায়, তার সাথে সাথে তার ভাগ্যটাও শুয়ে যায়। উদ্যমেন হি সিদ্ধান্তি, উদ্যমের দ্বারা আগ্রহের দ্বারা নিজের কার্য সিদ্ধি হয়ে থাকে। তাতে আপনার ঈশ্বর উপাসনাই হোক আর ইহ জগতের যে কোনো কার্যই হোক, আপনি যদি সাকসেসফুল হতে চান, সাকসেস হতে চান, তাহলে প্রাতকালকে অবলম্বন করতেই হবে। তা নাহলে আপনিও শুয়ে থাকবেন আর আপনার ভাগ্যও চিরতরে শুয়ে পড়বে, আর আপনি বলবেন আমার ভাগ্যে নেই। শাস্ত্রে কিন্তু এগুলো বলেননি। উদ্যমের জন্য, উদ্যমের সঙ্গে কার্য পরিপূর্ণ করতে বলেছেন। উদ্যমেন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথই নই সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা। নীতিশাস্ত্রে বলছেন, হিতোপদেশ বলছেন, যে আপনাকে উদ্যম করতে হবে, প্রভু আপনার মধ্যে সমস্ত শক্তিই অর্পণ করে রেখেছে, আপনি যদি ঘুমিয়ে আপনার জীবনটা আপনার ভাগ্যটাই যদি ঘুমিয়ে রাখেন তাহলে তার জন্য কে দায়ী? ভগবান দায়ী? গুরুদেব দায়ী? কোনো সাধু দায়ী? পিতামাতা দায়ী? নেভার, কখনোই নয়। সিংহ অনেক শক্তিশালী, নহি সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা। সিংহ সে যদি ভাবে যে আমি অনেক পরাক্রমশালী, সে হা করে থাকলো, হা করে ভাবছে হরিণ এসে তার মুখের মধ্যে বা মুখের সামনে আসবে আর সে সেটাকে ভোজন করবে, এটা তো সম্ভব নয়। সিংহ অত বড় পরাক্রমশালী জন্তু, তথাপি তাকে উদ্যম শিকারের জন্য একেবারে সমস্ত শক্তিকে লাগিয়ে তাকে শিকার ধরতে হয়, হরিণ ধরতে হয়, অন্য খাদ্যকে সংগ্রহ করতে হয়, তাই উদ্যমকে বাড়াতে হয়। তাতে আপনি যে কোনো প্ল্যাটফর্মেই হন না কেন, আপনি এই ভজন জগতে হন বা সাধারণ জগতে হন বা আপনি কোনো বৈজ্ঞানিক, আপনি কোনো ইঞ্জিনিয়ার, আপনি স্টুডেন্টস, তাহলে আপনাকে প্রাতকালকে লক্ষ্য করে উঠতেই হবে, তা না হলে আপনার ভাগ্যও ঘুমিয়ে থাকবে, দেখবেন আপনার থেকে প্রত্যেকেই উপরে চলে গেছে। নহি সুপ্তস্য সিংহস্য মুখে মৃগা, সিংহের মুখে কখনো হরিণ এসে উপস্থিত হয় না। তা সেই প্রকার ইহ জগতে হোক বা পরজগতের জন্য যারা সাধনা করবে তাদের জন্য সর্বোত্তম হচ্ছে প্রাতকাল, আর উদ্যমের সঙ্গে আপনি স্টুডেন্টস, তা আপনার মধ্যে উদ্যম থাকা উচিত, তা না হলে দেখবেন একে একে সকলেই সুন্দর সুন্দর জায়গাতে পৌঁছে গেছে আর আপনি এবং আপনার ভাগ্য দুটোই শুয়ে রয়েছে বিছানায়, সারাটা জীবন দুঃখ ভোগ করতে হবে পরের পরভাগ্য উপজীবী হয়ে। শাস্ত্রে বলছেন ছয় প্রকার ব্যক্তিরা দুঃখ ভোগ করে, তার মধ্যে পরভাগ্য উপজীবী। যে ঠিক আছে আমার বাবা মা তো আছে, সেখান থেকে চুষে চুষে খাব, এইরকম মনোভাব ত্যাগ করতে হবে, তা না হলে সারাটা জীবনই দুঃখে দিন কাটাতে হবে। যারা সাধক তারা প্রত্যেকেই প্রাতকালে উঠে ঈশ্বরের উপাসনা করেন। ইহ জগতে সবথেকে কঠিন কাজ কি? সবথেকে কঠিন কাজ হচ্ছে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া, এর থেকে কৃচ্ছ সাধনা আর নেই, এর থেকে কঠিন সাধনা আর কিছু নেই। তা ইহ জগতে যদি আপনাকে কিছু করতে হয় তাহলে উৎসাহ এবং উদ্যম থাকতে হবে। আমাদের আয়ু তো স্বল্প, বলে কলিকালের মানবের আয়ু 100, কিন্তু 100 তো আর এখন দেখা যায় না। আচ্ছা মনে করুন 100ই মনে করুন, 100 মধ্যে 50 বছর রাত্রে ঘুমিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ আছে অলস, তারা দিনেও 4-5 ঘন্টা ঘুমিয়ে থাকে, তাহলে 75 বছর তো ঘুমিয়েই গেল, থাকলো 25 বছর, তার মধ্যে আবার বাল্য অবস্থা রয়েছে, তারপরে আরো আরো, সেগুলো বলে শেষ করা যাবে না। আমরা মুখ্য বিষয়বস্তুতে ফিরে আসছি, যে এই যে ব্রজের গোপীগণ তাদের মধ্যে কি আগ্রহ, সাংঘাতিক আগ্রহ। কি আগ্রহ? না আমাকে, আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করবই করব। তাদের ব্যাকুলতা, তাদের আকুলতা, তাদের উদ্যম, তাদের উৎসাহ কত প্রকার, আমরা তা শ্রবণ করে আসছি। তাই যারা শ্রীহরির উপাসনা করবেন, রাধা গোবিন্দের উপাসনা করবেন, তাদের প্রত্যেকের মধ্যে চাই উদ্যম। এই উদ্যমই, এই উৎসাহই আপনাকে রাধা গোবিন্দের চরণে পৌঁছে দেবে, আমাদের মধ্যে সেই দিব্য শক্তিকে জাগাতে হবে, শুয়ে থাকলে হবে না। উদ্ধবজি মহারাজ তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর এবং গোপীদের কৃষ্ণ বিরহ এবং শ্রীকৃষ্ণকে সম্মুখে না পেয়ে তাদের যে মান, প্রেম, মহাভাব, রূঢ়ভাব দর্শন করে বিমোহিত। উদ্ধবজি মহারাজ তিনি তো সমস্ত জ্ঞানে পরিপূর্ণ, উদ্ধবজির বর্ণনা হয় না। তিনি ভাবছেন এক তো জাতিতে ক্ষত্রিয়, যেখানে সেখানে মাথা নত করেন না তারা, তাই তিনি ভাবছেন যদি এই মাথাটা সমর্পণ করতে হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র শ্রীমতী রাধারানীর চরণেই আমাকে সমর্পণ করা উচিত, এটাই বলেছেন। অন্য কোথাও এই মাথাটি বিক্রয় করা যাবে না। উদ্ধবজি বলছেন একমাত্র আমি যদি আমাকে সমর্পণ করি তাহলে এই শ্রীমতী রাধা ঠাকুরানী এবং তার সখীদের কাছে আমি সমর্পণ করব। শ্রী পদ্মপুরাণে বলছেন যে ভক্তের চরণকে আশ্রয় করাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করাটা তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু কেউ যদি কোনো সাধু, গুরু, সৎ বৈষ্ণবের চরণকে আশ্রয় করেন তাহলে তার পরম মঙ্গল হয়ে থাকে। সাক্ষাৎ শিবশঙ্কর মানে মহাদেব ভগবান, তিনি জগজ্জননী পার্বতী মাতাকে বলেছেন, আরাধনানাম সর্বেশম বিষ্ণোর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাং সমর্চনম। পরম বৈষ্ণব শ্রীমান মহাদেব তিনি জগজ্জননী পার্বতী মাকে বলছেন, হে দেবী, যত যত দেবতা আছে তন্মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ। বিষ্ণু মানে শ্রীকৃষ্ণ, এখানে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও আরও শ্রেষ্ঠ কি যারা সেই শ্রীকৃষ্ণের ভক্তদের সম্মান করেন, আরাধনা করেন, স্তুতি করেন, তারা আরও শ্রেষ্ঠ। মহাদেব ভগবান তিনি শাস্ত্রের প্রমাণ ছাড়া তো কিছু বলেন না, তাই ভগবান নিজ মুখে অর্জুনকে বলছেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তশ্চ তেজনা মদ্ভক্তানাঞ্চ যে ভক্তাস তে মে ভক্ততমা মতাহ। হে প্রিয় অর্জুন, যারা কেবল আমার ভক্ত, কেবল শব্দ প্রয়োগ করেছেন, যারা কেবল আমার ভক্ত, বস্তুত তারা আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার উত্তম ভক্ত। অনেকেই এরকম মাৎসর্যপূর্ণতা বিশিষ্ট ভক্ত দেখা যায়, তাদের অহংকার, অভিমান, যে আমি প্রভুর ভক্ত। অন্যান্য ভক্তদের বা সাধুদের দেখে তারা তাচ্ছিল্য বোধ মনে করে, যে আরে ও আবার কি ভক্ত, তার কি যোগ্যতা আছে। বলছেন এরা আমার প্রকৃত ভক্ত নয়। হে অর্জুন, যারা আমার ভক্তের ভক্ত তারা আমার কাছে উত্তম ভক্ত। তাই উদ্ধবজি মহারাজ চিন্তা করছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়া এই ব্রজের গোপীগণ, তাই আমি আমাকে এই সুবর্ণ অবসরে প্রভুর সর্বাধিক প্রিয়া শ্রীমতী রাধা ঠাকুরানী সহ ব্রজের গোপীদের চরণে আমি আমাকে বিলিয়ে দেব। উদ্ধবজি এই সিদ্ধান্তই করলেন। উদ্ধবজি মহারাজ এসেছিলেন কেবলমাত্র একদিনের জন্য। উদ্ধবজি মহারাজের বক্তব্য যেগুলো আমাদের বিশেষ প্রয়োজন, উদ্ধবজি মহারাজ বলছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই গোপীগণ প্রভুর শ্রেষ্ঠা ভক্তা, তারা এই শ্রীধাম ব্রজমণ্ডলে বিরাজ করেন। সুতরাং এই ব্রজমণ্ডল ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত নয়, অন্য কোথাও যাওয়া উচিত নয়, কারণ এখানে যে মধু আছে, যে মহামৃত আছে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। তাই তিনি ভাবছেন, তাই তো আমি এমন সুবর্ণ সুযোগ পেয়ে এই গোপীদের চরণ সান্নিধ্য থেকে অন্যত্র কোথাও যেতে চাই না। কিন্তু কিন্তু কি, যে না, প্রভু আমার গমনের, মথুরায় ফিরে যাওয়ার অপেক্ষা করছেন। আর প্রভু প্রতিনিয়তই প্রতিদিনই ভাবেন যে আজ উদ্ধব তো অতি অবশ্যই ফিরে আসবে। আহা, আমি আমার সেই প্রাণের থেকে প্রিয়, আমার আত্মার থেকে প্রিয় ওই ব্রজমণ্ডলের সমস্ত ব্রজবাসীদের, ব্রজগোপীদের, তাদের যে স্থিতি, এবং উদ্ধব কি বলে সান্ত্বনা দিল, উদ্ধব এলে আমি শুনে তা সন্তুষ্ট হব এবং আমি খুশি হব, আমি শান্তি লাভ করব। সেই অপেক্ষায় প্রতিদিন প্রভু প্রতিনিয়ত উদ্ধবের অপেক্ষা করে চলেছেন। তাই উদ্ধবজি, তিনি তো প্রভুর পরম ভক্ত, তাই তিনি ভাবছেন যে না, আমাকে সেখানে, অর্থাৎ মথুরাতে প্রভুর নিকটে যেতেই হবে। উদ্ধবজি ভাবছেন, তাই তো এই ব্রজের গোপীরা তাদের মধ্যে যে ভাব, এই ভাব কুত্রাপি দৃষ্ট হয় না। কি বলছেন, আমরা মূল শ্লোকে যাই। এতাহা পরম তনুভৃত ভূপি ভুবি গোপবদ্ভ গোবিন্দ এব নিখিলাত্মনি রূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ ভবভীয় মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথারসস্য। আহা, অখিল আত্মা, সমস্ত বিশ্বের আত্মা হচ্ছেন শ্রী গোবিন্দ, তাই অখিল আত্মা শ্রী গোবিন্দে যাদের এই প্রকার মহা রূঢ় ভাব, রূঢ় মহাভাব, এই জগতে সেই ব্রজদেবীগণের জন্মই সফল হয়েছে যারা গোবিন্দকেই সমস্ত কিছু অর্পণ করেছে, সমর্পণ করেছে, তারাই শ্রেষ্ঠ। মুমুক্ষু মুক্ত এবং আমার ভক্তগণ, উদ্ধবজি বলছেন এমনকি আমরাও সেই বাঞ্ছা করে থাকি। কোন বাঞ্ছা? গোপীদের যে ভাব, সেই ভাব, কিন্তু আমরা তা প্রাপ্ত হতে পারি না, কারণ সেই গোপীদের ভাব প্রাপ্ত হওয়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অতি বিরল, মহাবিরল, সম্ভব নয়। তাদের ভাবরাজ্যের কাছে কেউ কখনো কোনো দিন পৌঁছাতে পারেনি, পারবেও না। তারা শ্রেষ্ঠ। তাই উদ্ধবজি কি বলছেন, অনন্ত শ্রীকৃষ্ণের কথায় যাদের অনুরাগ জন্মেছে তাদের ব্রাহ্মণ জন্মের কি প্রয়োজন? আমরা গত দুদিন পূর্বে শ্রবণ করেছিলাম যে তারা তো গোয়ালিনী জাতিতে বৈশ্য, অশিক্ষিতা, বেদ বেদান্তের শাস্ত্রের কোনো জ্ঞান নেই, বনচরী, তারা বনে বনে থাকে, তাদেরকে কি প্রণাম করা ঠিক হবে? তাদের কাছে নিজেকে বিক্রয় করা, মিন্স সমর্পণ করা কি ঠিক হবে? উদ্ধবজি এখন বলছেন না না, অখিল আত্মা শ্রী গোবিন্দের প্রতি যাদের রূঢ় মহাভাব এবং যে সমস্ত মুমুক্ষু মুক্তগণ, এমনকি উদ্ধব বলছেন আমরা, মানে উৎসবের উদ্ধবের স্তরীয় যে সমস্ত ভক্তেরা, আমরাও সেই ভাবকে আশা এবং আকাঙ্ক্ষা করে থাকি কিন্তু প্রাপ্ত হই না। বড় বড় মুনিজন তা এখানে বলছেন তারা বনচরী হলেও তাদের মধ্যে যে এই প্রকার রূঢ় মহাভাব, সেই ভাব মুনি ঋষি মুমুক্ষু এমনকি আমরা পর্যন্ত প্রাপ্ত হই না, তা তাদের ব্রাহ্মণ জন্মের কি প্রয়োজন? তাদের ব্রাহ্মণ জন্মের প্রয়োজন নেই, কারণ তারা সমস্ত কিছু গোবিন্দে অর্পণ করে দিয়েছেন। কি হবে তাদের ব্রাহ্মণ জন্ম দিয়ে? আমাদের শ্রীল সনাতন গোস্বামী পাদ তোষণী টিকার প্রারম্ভে তিনি ভাবছেন, তাই তো, আমি এই রাধারানী সহ গোপীদের কথাকে কিভাবে বর্ণনা করব, আমার তো কোনো যোগ্যতা নেই। শ্রীল সনাতন গোস্বামী পাদ এই কথা বলছেন, তাই ভাবছেন কি করা যায়, কি করা যায়। উদ্ধবজির শরণাপন্ন হচ্ছেন মনে মনে সনাতন গোস্বামী পাদ, এবং উদ্ধবজির শ্রীচরণ বন্দনা করে তিনি বলছেন, উদ্ধবজি একমাত্র ব্রজের গোপীদের এই প্রেমকে দর্শন করেছেন, সাক্ষাতে গোপীদের সেই রূঢ় মহাভাব দর্শন করেছেন আর অনুভব করেছেন, তাদের চরণ বন্দনা করেছেন, তাদেরকে সমর্পণ করেছেন। তাই উদ্ধবজির কথা মনে করে শ্রীল সনাতন গোস্বামী পাদ তিনি যখন টীকা লিখছেন, মানে বিস্তারিত গোপীগণের কথাকে লিপিবদ্ধ করছেন আমাদের মতন জীবেদের জন্য, তখন তিনি উদ্ধবজিকে স্মরণ করছেন, প্রার্থনা করছেন আর বলছেন, হে হে উদ্ধবজি মহারাজ, হে প্রভুর প্রিয় অতি প্রিয় উদ্ধবজি মহারাজ, তুমি আমার প্রতি কৃপা করো, দয়া করো, যাতে আমি কিঞ্চিত এই গোপীগণের মহিমা জীবের কল্যাণার্থে, মনুষ্যের কল্যাণার্থে যাতে কিঞ্চিত লিখতে পারি, ছিটা ফোঁটা লিখতে পারি, তুমি এই কৃপা করো। তাহলে আমাদের মতন ব্যক্তিদের তাতে যে প্রবেশের অধিকারই নেই, অধিকার মানে যোগ্যতাই নেই, সেটা পরিষ্কার। সনাতন গোস্বামীপাদ তথাপি আবার বলছেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই দুর্বোধ্য বিষয়বস্তু গোপী প্রেম, রাধা প্রেম কী দৃশ্য সেটা বোঝার মতো শক্তি আমাদের কারণ নেই। তথাপি সে যদি শ্রবণ করে, বর্ণনা করে, স্মরণ মিন্স চিন্তন করে, তাহলে তার পরম মঙ্গল সাধনা পরম মঙ্গল হবে। এই কারণে এই কলিযুগে মহাপ্রভুর আশীর্বাদ আমাদের প্রতি রয়েছে। সেই কারণে এই কলিযুগেও কোনো কোনো বিশেষ বিশেষ সাধকেরা এর অনুভূতি কিঞ্চিত কিঞ্চিত লাভ করতে পারবেন। কিঞ্চিতই যথেষ্ট, অনেক দরকার নেই। সনাতন গোস্বামীপাদ বলছেন, উদাহরণ দিচ্ছেন যে সম্ভব নয়, বোধগম্য হবে না, কিন্তু কেউ যদি অমৃত জেনেই পান করুক আর না জেনেই পান করুক, তার যে শক্তি, অমরত্ব প্রদান করার শক্তি, সেটা আপনা আপনি থেকেই তার মধ্যে সে অমরত্ব প্রাপ্ত হবে। ঠিক তদ্বৎ এখানে সেই সমস্ত গোপীগণের কথা বুঝেই হোক না বুঝেই হোক, অমৃতের ন্যায় তার মধ্যে কার্য করবে। এখানে উদ্ধবজি মহারাজ তিনি ভাবছেন, আমি ক্ষত্রিয়, পূর্বের কথা এগুলোকে ব্যক্ত করছেন গোস্বামীপাদ, আমি ক্ষত্রিয় হয়ে এই বনচরী গোয়ালিনীদের কাছে কি করে নিজেকে সম্প্রদান করব। আবার তারা জাতিতে বৈশ্য, স্ত্রী জাতি, তাদেরকে প্রণাম করা কি ঠিক হবে? অনেকে জাত ভেদ করেন, কথায় কথায় আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি উমুক, আমি তমুক, আমি গোসাই, কিন্তু ভক্তিরাজ্যের এর বিন্দুমাত্র মূল্য দেননি। হ্যাঁ, যে সমস্ত সাধকেরা, ব্রাহ্মণেরা, যারা কৃষ্ণ উন্মুখী, কৃষ্ণ ভজন করেন, তারা শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠের আসনে বসে অন্যকে অনেক নিচু মনে করা, এটা মহা অপরাধজনক। জাত বিচার মানে কি? শরীরের বিচার। শাস্ত্রে বলছেন শরীরের বিচার কারা করে? মুচিরা। আমি বলছি না কিন্তু, শাস্ত্রে বলছেন শরীরের বিচার করে কারা? মুচিরা। মুচিরা চিন্তা করে, এটা মহিষের চামড়া, এটা মহিষ মরেছে, এটা গরু মরেছে, গরুর চামড়া, আদার্স আরো আরো। তা যারা শরীরের বিচার করে তারা মুচি। প্রকৃত কৃষ্ণ ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণেরা, যারা প্রকৃত, যাদের মধ্যে মাৎসর্য নেই, তারা যদি কোনো শূদ্রকে, কোনো চামারকেও যদি দেখে যে তারা কৃষ্ণ ভক্ত, তারা ভাবে বাহ, এ তো আমার থেকেও শ্রেষ্ঠ গো। সে প্রভুর উপাসনা করে, প্রভুর ভজন করে। এখানে উদ্ধবজি মহারাজ তিনি বলছেন, তাদেরকে প্রণাম করব কেন? বলছেন তারই উত্তরে তিনি আটক ভরে উদ্ধবজি বলেছেন যে, সম্প্রতি শ্রীকৃষ্ণের অবতারের কাল, এই সময় ভক্তি সাধক, ভক্তি সিদ্ধ, নিত্য সিদ্ধ ইত্যাদি ভক্ত এই পৃথিবীকে বিভূষিত করে, অলঙ্কারে বিভূষিত করে, এমনকি অন্যান্য ভগবত পার্ষদগণ, তারাও বিশ্বের গৌরব বর্ধনের জন্য বিদ্যমান আছেন। তাই এই বিশ্ব মধ্যে আবার নন্দ ব্রজবাসিনী ভগবত প্রেয়সী ব্রজ গোপবধূগণ অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী আদি একমাত্র উত্তম দেহধারিণী, তারা হচ্ছেন শ্রেষ্ঠ। যত যত প্রভুর পার্ষদগণ এসেছেন, মুনি ঋষি কিছু দেবতারা, তারাও প্রভুর লীলার সহায়ক হয়ে প্রভুর সান্নিধ্যত্ব লাভ করার জন্য অবতীর্ণ হয়েছেন। তন্মধ্যে সকলের মধ্যে এই স্ত্রী দেহধারিণী ব্রজবধূরা শ্রীমতী রাধা ঠাকুরানী আদি তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। তাদের জীবন ধারণ, তাদের দেহ ধারণ সর্বোৎকৃষ্ট। কারণ কি, যে তাদের এই রূঢ় মহাভাব বা উদ্ভূত মহাভাব এবং মহাভাবাক্ষ প্রেম তাদের শরীরের মধ্যেই ছিল। তাই একমাত্র তারাই শ্রী গোবিন্দে রূঢ় মহাভাব তাদের মধ্যেই দেখা গিয়েছে, সুতরাং তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এখানে জাত পাতের বিচার করেননি, যারা শ্রীকৃষ্ণে অনুরাগী তারাই শ্রেষ্ঠ। আমি ব্রাহ্মণ, আমি গোসাই, আমি প্রভুপাদ, আমি মহারাজ, আমি বড় ত্যাগী, অথচ ভেতরে অন্য অভিসন্ধি, তারা কোনো ভক্ত নয়। তাদেরকে শাস্ত্রে বলেছেন এরা কপট। প্রকৃত কৃষ্ণ ভক্তই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ। উদ্ধবজি বলছেন শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠকে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বলছেন। যারা কৃষ্ণ ভক্ত তাদের ব্রহ্মার জন্মেই কি লাভ? কৃষ্ণ ভক্ত হয়েছেন মানে সে ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ। কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া, শুদ্ধ কৃষ্ণ ভক্ত হওয়া কিন্তু অনেক বিরল। ব্যাস তিলক মালা বেশ পরিবর্তন করলেই বৈষ্ণব, ওকে বৈষ্ণব। কিন্তু প্রকৃত বৈষ্ণব যার ভেতর থেকে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, তিনিই পরম বৈষ্ণব। বাইরে একটা, ভেতরে একটা, এটা কোনো বৈষ্ণব নয়, এ তো কপট ব্যক্তিরা। তারা বেশ ধারণ করে নিজেদের ইচ্ছা তৃপ্তি করার জন্য, কাম বাসনা পরিপূরণ করার জন্য তারা বেশ ধারণা করেন। তারা প্রকৃত বৈষ্ণব নয়, তারা সাজা গোজা লোকেদের ঠকানো বৈষ্ণব। কিন্তু প্রকৃত বৈষ্ণব তারা কখনো কোনো অবস্থাতেই জাত বুদ্ধি প্রকাশ তাদের মধ্যে থেকে পাবেই না। বৈষ্ণব মানে কি? এক একজন দীনতার খনি, সাক্ষাৎ দৈন্য তাদের মধ্যে উপস্থিত হয়। আমার মধ্যে যদি অহংকার অভিমান থাকে তাহলে আমি কিসের বৈষ্ণব? কোনো বৈষ্ণবই নই। অনেক কঠিন বৈষ্ণব হওয়া, অনেক কঠিন। সাজতে গেলে কিছু লাগে না, বৈষ্ণব সাজতে গেলে কি আছে? কিছুই লাগবে না, শুধু বেশ পরিবর্তন করলেই হচ্ছে, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করলেই হচ্ছে, তিলক করলেই হচ্ছে। বৈষ্ণব সাজা এটা তো 1-2-এর ব্যাপার, 5 মিনিটের ব্যাপার। কিন্তু বৈষ্ণব হওয়া তো জন্ম জন্মান্তরের ব্যাপার। বৈষ্ণব হওয়া আর বৈষ্ণব সাজা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, অনন্ত তফাৎ। তাই বৈষ্ণবে জাতিবুদ্ধি এটা দোষণীয়। প্রকৃত শুদ্ধ যারা ব্রাহ্মণ বৈষ্ণব, প্রকৃত যারা, তারা নির্মৎসর হন, কোনো প্রকার মান অভিমান তাদের থাকে না। কিন্তু যাদের মধ্যে মান অভিমান থাকে বলছেন তারা প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের মধ্যে পড়বেন। অপরকে দেখে আরে ও তো অমুক, তো শূদ্র, ও তো ক্ষত্রিয়, তো বৈশ্য, এই ভাব তাদের মধ্যে থাকবে না। যাদের থাকে তারা কিন্তু শুদ্ধ বৈষ্ণবের ক্যাটেগরিতে পড়বেনই না। আমি বলছি না, শাস্ত্র বলছে। তা এই যে গোপীগণ, তাদের জন্মকর্ম বা তাদের জাতপাতের তো কোনো প্রশ্নই নেই। যারা এই প্রকার ভাবে, তারা মহা যাতনাময় নরকে নিপতিত হয়ে চিরজীবন কষ্ট ভোগ করে থাকে, দুঃখ ভোগ করে থাকে। পরিষ্কার বলছেন এখানে, তাই গোপীদের এই অনুরাগের একটি বিশেষ অবস্থার নাম কি? মহাভাব। শ্রীকৃষ্ণকে উপাসনা করতে হবে অনুরাগের সঙ্গে। শাস্ত্রে বলছেন প্রথমে বিধি মার্গই শ্রেষ্ঠ, বিধিকে লক্ষ্য করে যখন সে বহুকাল উপাসনা করবে তখন তার মধ্যে অনুরাগ এসে উপস্থিত হবে। যখন অনুরাগ এসে উপস্থিত হবে তখন সে আপনা আপনি অনুরাগ আপনা আপনি রাগ মার্গে উপস্থিত হয়ে যাবে। আমি হয়তো বলছি আমি তো রাগ মার্গের উপাসনা করি, এর মানে কি? সে রাগমার্গের ভজন কাকে বলে সেটাই জানে না। লোক ঠকানোর জন্য বলে আমি রাগমার্গের ভজনা করছি। আরে যে পাগল হয়েছে সে তো বলতে পারে না সে পাগল না ভালো। যে পাগল হয় সে কি বলে যে আমি পাগল? বরঞ্চ তাকে যদি কেউ পাগল বলে তাহলে তার দিকে সে ছুটে যায়, আমি পাগল। যখন প্রকৃত সাধক ভক্ত বৈষ্ণব যখন রাগমার্গে প্রবেশ করবে সে বলতেই পারবে না আরে পাগল তো বলতে পারে না আমি পাগল, সে জানেই না। আর যে বলে যে আমি রাগমার্গের উপাসনা করি তাহলে জানতে হবে এর তো কোনো মানে জ্ঞানই নেই যে রাগ কাকে বলে, রাগমার্গ কাকে বলে তার কোনো জ্ঞান নেই। সেই জন্য কিছু মূর্খেরা বলে যে আমি রাগমার্গের উপাসনা করি। যে প্রকৃত রাগমার্গে প্রবেশ করবে সে নিজে জানতেই পারবে না, বলতেই পারবে না। যেমন শাস্ত্রে বলছেন শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা অনেকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন, যেমন বিল্বমঙ্গল ঠাকুর আদি, তারা যখন শ্রীকৃষ্ণ একবার নিকটে এসে বলছেন যে তুমি আমার স্বরূপের বর্ণনা লিখবে, লেখো, যখন সম্মুখে প্রকট হলেন তখন পাণ্ডুলিপি যা ছিল সব নদীতে, গঙ্গায় যে কোনো নদীতে বিসর্জন দিয়ে দিয়েছেন। প্রভু বলছেন কী হলো গো? বলছেন প্রভু আপনার রূপের বর্ণনা হয় না, আপনার রূপ বর্ণনা করা যায় না, আপনার রূপের বর্ণনা বর্ণনা অতীত, সব ফেলে দেন, দিয়ে প্রভুর চিন্তন করতে থাকেন। ঠিক সেই প্রকার যারা অনুরাগের ভজন করতে, অনুরাগটা আপনা আপনি আসবে, শাস্ত্রে প্রথম অবলম্বন করতে বলেছেন বিধি, এটাই নিয়ম। আরে আমাদের শাস্ত্রটা হচ্ছে মুখ্য, শাস্ত্রম প্রমাণম অমলম। অনেকে বলেন আমার গুরুদেব বলেছে, প্রকৃত গুরুদেব তারা শাস্ত্রের বাইরে কিছু বলেনি না, যারা প্রকৃত শুদ্ধ গুরুদেব। আরে যেজন শাস্ত্রবেত্তা সেইজন গুরু হয়। কোনো জ্ঞানই নেই, কিছুই জানে না, শিষ্য করেছে। প্রথমেই তো বলছেন যেজন শাস্ত্রবেত্তা সেইজন গুরু হয়। যেজন মোটামুটি শাস্ত্রের জ্ঞান রাখেন তিনি তো গুরু। অতএব যিনি শাস্ত্রবেত্তা গুরু তিনি তো শাস্ত্রের বাইরে কিছু বলবেন না। অনেকে বলেন আমার গুরুদেব বলেছে, অনেকে মুখ চুপ হয়ে যায়। কিন্তু প্রকৃত গুরুদেব, প্রকৃত গুরুদেব মানে কি? যিনি শাস্ত্র জানেন তিনি তো গুরু। তা প্রকৃত গুরুদেব কখনো কোনো অবস্থাদের নিজের শিষ্য বা ভক্তদের শাস্ত্রের বহির্ভূত কোনো আদেশ দিয়ে থাকেন না। তাই শাস্ত্রম প্রমাণম অমলম। আগে বলেছেন সাধু, মাঝে শাস্ত্র, তারপরে গুরুদেব তৃতীয় নম্বরে। গুরুদেব এক নম্বরেই আসবেন, কিন্তু শাস্ত্রের বহির্ভূত কথা গুরুদেবরা কখনো বলেন না। সাধু যেটা বলছেন সেটা শাস্ত্রে আছে কিনা, গুরুদেব যেটা বলছেন সেটা শাস্ত্রে আছে কিনা, তাহলেই সেটা গ্রহণযোগ্য। কিন্তু এখানে প্রকৃত সাধু বা প্রকৃত গুরুদেব কখনোই কোনো অবস্থাতেই তিনি বলবেন না শাস্ত্রের বহির্ভূত কোনো কথা। তাই আমাদের কী দরকার? শাস্ত্রের প্রমাণের সঙ্গে চলতে হবে, বিধিকে লক্ষ্য করতে হবে, বিধিকে মানতে হবে, ক্রমে ক্রমে তার মধ্যে অনুরাগ জন্মাবে। অনুরাগ জন্মালে সে ধীরে ধীরে রাগমার্গে আপনা আপনি চলে যাবে, কখন চলে গিয়েছে সে নিজেও বলতে পারবে না, বুঝতে পারবে না। যারা বলে তারা অজ্ঞ, তাদের পূর্ণ জ্ঞান নেই, তাই তারা বলে আমি রাগমার্গের উপাসনা করি। এটা বলতে হয় না, সেটা আপনা আপনি পরিবর্তন হয়ে যায়। তাই এই অনুরাগের একটি বিশেষ অবস্থার নাম হচ্ছে মহাভাব, যেটা রাধা ঠাকুরানী আদির মধ্যে দেখা গিয়েছে এবং বিদ্যমান আছে। তা এই ব্রজাঙ্গনাগণ ব্যতীত এতাদৃশ্য ভাবের স্বরূপ অনুভব করার শক্তি আর কারোর মধ্যেই নেই। ই শব্দ প্রয়োগ করে বলেছেন কারোর মধ্যেই নেই, একমাত্র এই গোপীগণেরই প্রাপ্য। তা এই ভাবের যে মহামহিমা, দর্শন প্রাপ্তির প্রার্থনা উদ্ধবজি বলছেন আমরা করে থাকি, শুধু সেই ব্রজের গোপীদের সেই ভাবটা দেখার মতন সৌভাগ্যও আমাদের কপালে হয়ে ওঠে না। আমাদের কপালে সেই ভাবটা দেখার মতো ভাগ্যও আমাদের উদিত হয় না। তা এই ব্রজ দেবীগণের যে ভাব, সেই ভাব বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর কারোর মধ্যে নেই, পরিষ্কার। কিন্তু যারা চিন্তন করেন, শ্রবণ করেন, বুঝুক আর না বুঝুক, অমৃত যেমন অমৃতের যে ক্রিয়া অমরত্ব প্রদান করে থাকে, ঠিক তদ্বৎ কেউ যদি শ্রদ্ধান্বিত চিত্তে শ্রবণ করেন, বলেন, স্মরণ করেন, তাদের মধ্যেও দিব্য শক্তির সঞ্চার আপনা আপনি হয়ে থাকে। এই হরিকথা শ্রবণ করা, এটাই হচ্ছে জীবের একমাত্র করণীয়। শ্রী কপিল মুনির থেকে, কপিল ভগবানের থেকে নিজ মাতা দেবহূতি যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তখন একটি সুন্দর কথা বলেছিলেন। অহোবত সপচত গরিয়ন যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস্তপন্তে জুহুভূষ্ণুরার্যা ব্রহ্মানুচুর নাম গৃহন্তি যেতে। আহা, নিজ পুত্র ভগবান শ্রী কপিল মুনির মুখ থেকে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে মাতা দেবহূতি তিনি একান্ত হয়ে বিন্দু সরোবরে সমস্ত মোহ মায়া ত্যাগ করে তিনি বিন্দু সরোবরে তপস্যা করতেন, ভজন করতেন। তিনি বলেছিলেন অহোবত, অহ কি আশ্চর্য, অহ কি আশ্চর্য। সপচত বলছেন শুধু উন্নত শ্রেণীর নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়, সপচ ভোজী অর্থাৎ কুকুর ভোজী চণ্ডালও যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ কথা বলে, মনে করতে হবে। কি মনে করতে হবে? তেপস তপন্তে জুহুবু শশনুরারিয়া। তেপস তপন্তে মনে করতে হবে তারা জন্ম জন্মান্তর ধরে তেপস তপন্তে তারা তপস্যা করেই এসেছে, তা না হলে কৃষ্ণ কথা শোনার মতন রুচি তাদের হবেই না। তাহলে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, বলার জন্য উৎসুক আগ্রহান্বিত, তারা সমস্ত প্রকার তপস্যা পূর্বপূর্ব জন্মে করে এসেছে। নচেত না হলে ভগবানের কথায় কস্মিন কালেও রুচি আসবে না। ভগবানের কথা শ্রবণ করার জন্য যে রুচি, এটা একটা তপস্যা তার ছিল এবং সুকৃতি ছিল, সেই কারণেই তার কথা শ্রবণ করার মতন রুচি উৎপন্ন হয়। ভগবানের কথা কেউ যদি মনে করে আমি শ্রবণ করব, জানতে হবে গোবিন্দ এসে ভর করেছে, তা না হলে হরিকথা কেউ শ্রবণ করতে চাইবে না। কলি মহারাজ তাকে শ্রবণ করা করতেই দেবে না, তাকে ঘুমিয়ে রাখবে, শুইয়ে রাখবে, যাতে হরিকথা শ্রবণ না করতে পারে। তাহলেই তার চঙ্গুলের বাইরে চলে যাবে, তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তাই কলি মহারাজ তাকে নিদ্রিত করে রাখবেন, অন্য কাজ দিয়ে রাখবেন, যাতে সে হরিকথা শ্রবণ না করতে পারে। কিন্তু যখন কোনো ভক্ত মনে করে আমি প্রভুর কথা শ্রবণ করব, প্রভুর কথা একটু পাঠ করব, অধ্যয়ন করব, জানতে হবে শ্রী গোবিন্দ এসে তার মধ্যে ভর করেছে, তা না হলে এই সদ্বুদ্ধি তার উপস্থিত হবে না। মাতা দেবতী তিনি প্রতিপাদন করেছেন, যারা একেবারে নিকৃষ্ট নিম্ন শ্রেণীতে যাদের জন্ম, তাই আর উপমা না পেয়ে বলছেন সপচ ভোজি, কুকুর ভোজি চণ্ডালও যদি হরিকথা শ্রবণ করে, হরিকথা বলে, তাহলে জানতে হবে সে সর্ববিধ তপস্যা করেই এসেছে, নচেত তার হরিকথায় রুচি আসবেই না। আমাদের উদ্ধবজি মহারাজের প্রসঙ্গে সমস্ত কথাবার্তা আমরা শ্রবণ করছি, অতি দিব্য, অতি মহিমান্বিত। তা আমাদের সময়ও হয়ে এসেছে, সময় অনুসারে অর্ধকার দিনের পাঠের বিরাম এখানে দিচ্ছি। এর ঠিক পরবর্তী অংশ আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে পর আবারও আগামী দিবসে প্রাত পাঁচ ঘটিকা হতে পুনঃ স্বল্প সময় শ্রবণ করব বলে আশা রেখে অর্ধকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। এর ঠিক পরবর্তী অংশ আমরা আগামী দিবসে প্রাতকালে শ্রবণ করব বলে আশা রাখি। সকলকে রাধে রাধে, সকলকে দণ্ডবাদ প্রণাম জানিয়ে অর্ধ এখানেই বিরাম দিলাম। জয় শ্রী রাধে।
জয় জয় শ্রী রাধে শ্যাম।